চার দিকে হোক প্রসার নেকির দোয়াত, উম্মত হোক খোদা ভীরু হে রাসূল।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ الَّذِي خَلَقَ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا مَا تَرَى فِي خَلْقِ الرَّحْمَنِ مِنْ تَفَاوُتٍ فَارْجِعِ الْبَصَرَ هَلْ تَرَى مِنْ فُطُورٍ ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أم من يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله يأتينا وهو رب العالمين آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم
صل على رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی محمد صلی علی رسولنا صلی علی محمد حسرت دید میں ہر آنکھ کو نم دیکھا ہے حسرت دید میں ہر آنکھ کو نم دیکھا ہے میں نے ان کو تو نہیں ان کا کرم دیکھا ہے میں نے ان کو تو نہیں ان کا کرم دیکھا ہے صلی اللہ علیہ یا رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی محمد ان سے نسبت ہے جنہیں ان سے نسبت ہے جنہیں وہ بڑے آرام سے ہے میں نے آقا کے غلاموں پہ کرم دیکھا ہے صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی محمد امینو گنو امی گناہ گار امینو گنو امی گناہ گار امینو گنو امی گناہ گار کی قرب بویان پرشنسا تومار امی نو گنو امی گناہ گار امی نو گنو امی گناہ گار کی قرب بویان پرشنسا تومار دلن خدا مر سکل کھمتا دلن خدا مر سکل کھمتا تمی تو دو جا ہنیری سردار امی نو گنو امی گناہ گار امی نو گنو امی گناہ گار کی قرب بویان پرشنسا تومار کھوجے جدی کیوں تمہار پوما کھوجے جدی کیوں تمہار پوما سارا دنیا کھوتھا پا میرا سارا دنیا کھوتھا پا بینا تمہاری تو ہولو لو دو جہان تمہاری تو رے ہولو دو جہان تمہاری تو رے উপমা তোমার আমি নগণ্য, আমি গুণাগার, আমি নগণ্য, আমি গুণাগার, কি করব বহয়ান প্রশংসা তোমার, কি করব বহয়ান প্রশংসা তোমার, এসেছি ভবে তোমারি জন্য, এসেছি ভবে তোমারি জন্য, জীবন মরণ সব তোমারি জন্য, জীবন মরণ সব তোমারি জন্য, আমি নগণ্য তুমি অনন্য, আমি নগণ্য তুমি অনন্য, আমি ভিখারি তুমি যে সরদার, আমি নগণ্য, আমি গুণাগার, আমি নগণ্য, আমি গুণাগার, কি করব বয়ান প্রশংসা তোমার, কি করব বয়ান প্রশংসা তোমার, আমি নগণ্য, আমি গুণাগার, আমি নগণ্য, আমি গুণাগার, কি করব বহয়ান প্রশংসা তোমার, দিলেন খোদা মোর সকল ক্ষমতা, দিলেন খোদা মোর সকল ক্ষমতা, তুমি তো দোযাহানের সরদার, শুনো হে আকা আমার ফরিয়াদ, শুনো হে আকা আমার ফরিয়াদ, দেখো এ ফকির পেতে দুঘাত, দেখো এ ফকির পেতে দুঘাত, তোমার শুনো জোর দাওয়া মারু পর, তোমার শুনো জোর দাওয়া মারু পর, ডাকে তোমাকে এসা গেয়া তার, আমি নগণ্য, আমি গুণাগার, আমি নগণ্য, আমি গুণাগার, কি করব বয়ান প্রশংসা তোমার, দিলেন খোদা মোর সকল ক্ষমতা, দিলেন খোদা মোর সকল ক্ষমতা, তুমি তো দোযাহানের সরদার, তুমি তো দোযাহানের সরদার,
الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকলে পড়ুন الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى آلك واصحابك يا نور الله শুরুতে দরুদ শরীফের ফজিলত এর মাধ্যমে শুরু করার চেষ্টা করছি। ইসলামের দ্বিতীয় খলিফা امیر المومنین حضرت سیدنا عمر بن خطاب رضی اللہ تعالیٰ عنہ بولین نشچوئی دعا آسمان ایبن زمینر مسکن جھولنت اوستھائی تھاکے ایر کون کچھ اوپر دکھے جائے نا جتکھن نہ تمرا نبی کریم صلی اللہ علیہ وسلم اوپر درود شریف پاٹھ کربے نا نبیر اوپر جکھن درود پاٹھ کرا ہوئے تکھن سیٹا اوپرے جائے انتائی دعاٹا زمین ایبن آسمانر مسکن جھولنت اوستھائی تھاکے تو آمدر دعا قبول ہوک چاہی کی نا اگر اللہ دربارے جو دی پہنچ آئے ایبا اللہ پاکر مرضی اللہ دعا قبول کربے کیمبا کربے نا اللہ پاکر مرضی کنتو آمدر اچھی تھو بے پرتک دعا آگے جاتے اللہ پاکر رسول صلی اللہ علیہ وسلم میرے پر جاتا ہم درود شریف پاٹھ کری آشون محبت نے ایک بار درود شریف پاٹھ کری صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم جامع صغیرے مدد آسچے نبی کریم علیہ السلام ارشاد فرمان شتو نیوت شب چاہی تے اتما مل تو بھالو کا جر پوربے نیوت کر ربش کرتا آمد جن آبا شکر ہوئے چھے ہمیں اللہ پاکر شندشت جن اہل بائی تیر آلو چھونا کربلا شہدہ کرام جارا روئے چھے شہدہ جارا کربلا شہدہ برن کرے چھن انہ در آلو چھونا کرا چشتہ کربو انہ در آلو چھونا مدد میں امار ایمان اجیبی تو ہمیں نیوت رکھ اپنا نیت کرن علم دین حاصل کرن نیتے منجوگ شکر بیان سنبے صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم ایک شٹی ہجری کتھا محرم ماسیر دس تاریخ جمار دن چھلو کربلار میدانے اہل بیت اطہارین پریکھا ہوچھلو اللہ اے زمینر مدے تار نیک بندادر تک بیشی پریمانے پریکھا نیے چھن جو تو بیشی پریکھا دیے چھن ایر مدے سب چیتے کشٹر پریکھار سمکھین ہوئے چھلو انبیاء کرام علیہم السلام گن اللہ سمانیتو نبی گن کربلار میدانے امام حسین رضی اللہ تعالیٰ عنہ شہینار پریبار پریجن ایبن جارا کربلار پرانتے چھوٹے گئے چھلو تارا کوٹین پریکھا دیے چھے تو اللہ نیک بندگن سب چیز بیشی پریکھا دے ایٹا ہوئی تا اللہ پاکر فیصلہ دنیا زمین جارا جتو بیشی ٹینشن پریشانی تا سے دیکھ بن اللہ پاکر ایٹا پریکھا سے تو اہل بائت جارا چھلو نبیر پریبار پریجن ایبن امام حسین رضی اللہ تعالیٰ عنہ انہ در پریکھا ہو چھلو تینی بوجانور لاسٹ ایکتا چشتہ کرے چھلن فائنل وارننگ دیا چھلن جے یزید ظالم در کچھے تشریف نیاش لن کم پکے 12,000 شننر شمکین کوئی ہزار 12,000 ایک دیکھے بات تر جن اور دیکھے 12,000 12,000 مانے مونے کرن ایکتا بورو گیداری انہیں ایک برو گے داری ہزار ہزار شنو اعتدہ شتیو تار چہرہ مبارک کنو بھائی بیتی چھلو نا امام حسین چہرہ مبارک کنو کی چھلو نا ایتی کے بات تر جن ایتی کے 12,000 شنو امام حسین چہرہ کنو بھائی دار نائی تینی میدان تشریف نیاز لین ایزیدی شنو دیر اللہ پاکر عذابیر کتا جہنمیر آگونیر بھائی اگلہ شنا لین تادر بول لین امی امام حسین رضی اللہ تعالیٰ عنہ تمہ در نبیر دوہیت رو امی شرب و ششت رسول صلی اللہ علیہ وسلم دوہیت رو سیدہ فاطمہ الزہرہ رضی اللہ تعالیٰ عنہ شاہ جدہ اے ظلم تکے بیرتا تھا کھو تمہا ظلم تکے بیرتا تھا کھو আমাদের সাথে যুদ্ধ করে নিজেদের আখিরাত ধ্বংস করো না লাস্ট ওয়ার্নিং দিচ্ছে ইয়াজিদ বাহিনীদেরকে লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছে তোমরা নিজেদের আখিরাত ধ্বংস করো না শেষ মুহূর্তেও নেকির দাওয়াত দিয়ে যাচ্ছে লাস্ট মেসেজটাও আল্লাহ তার রাসূলের প্রতি দাবিত হওয়ার জন্য তাদেরকে জান্নাতমুখী করার জন্য জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু ওই সময় ইয়াজিদের সৈন্যদের মধ্যে এক সুন্দর বাহাদুর ছিল, তার নাম ছিল হুর বিন ইয়াজিদ। নাম কি? হুর বিন ইয়াজিদ। তার অন্তরে আগে থেকে কিছুটা অস্থির ছিল, ছটপট করতেছে ভিতরে ভিতরে। এ হচ্ছে ইয়াজিদের সৈন্যদের মধ্যে একজন, সুন্দর ছিল, খুবই পালোয়ান ছিল, বাহাদুর। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুতবা শুনে অস্থিরতা আরো বেড়ে গেল, অস্থিরতা আরো ভিতরে বেড়ে গেল। লাস্ট ওয়ার্নিং তো দিয়ে দিয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হেদায়াত আল্লাহর পক্ষ থেকে আসে, হেদায়াত আল্লাহর পক্ষ থেকে আসে, কামিয়াবি আল্লাহর পক্ষ থেকে আসে। তো অস্থিরতা এমন হলো এক জায়গায় দাঁড়াতে পারেনি। ইয়াজিদের সৈন্যদের সেনাপতি আমর বিন সাদের পাশে চলে গেলেন, বললেন তোমরা ইমামের সাথে যদি যুদ্ধ করো তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি জবাব দিবে, রাসূলের দরবারে কি জবাব দিবে? আমর বিন সাদের কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। আফসোস, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহ যখন কারো অন্তরে বসে যায় তখন কোনো নসিহত তার কাজে আসে না। দুনিয়ার মোহ যখন অন্তরের মধ্যে লালিত করে, ইমাম হুসাইনের পক্ষে আরেকজন দাওয়াত দিচ্ছে যার অন্তরটা চটপট করছে, এর তো কাজ দেয় না। আমর বিন সাদের বেলায়ও নসিহতের কোনো প্রভাব বিস্তার করে না। হযরত হুর রাহমাতুল্লাহ আলাই সেখানে নিরাশ হয়ে পুনরায় ময়দানে ফিরে গেলেন। শরীর কাঁপছিল, চেহারা হলুদ হল, পেরেশানির স্পষ্ট চাপ চেহারার মধ্যে প্রকাশ পাচ্ছে, অন্তর খুবই চটপট করতে রইল। পাশের সৈন্য পর্যন্ত আশ্চর্য হয়ে গেল। তার ভাই মুসাইবও সাথে ছিলেন, জিজ্ঞেস করলেন ভাই তুমি তো বাহাদুর, সর্বোত্তম যোদ্ধা, তুমি তো প্রথমবার যুদ্ধের মধ্যে আসনি, তুমি অনেক বাহাদুরকে একদম পাকড়াও করেছ, আজকে তোমার এই অবস্থা কেন, তোমার ভিতরে এত অস্থিরতা কেন? হযরতে হুর রাহমাতুল্লাহ আলাই আহলে বাইতের ভালোবাসায় নিমজ্জিত হয়ে আল্লাহ পাকের ভয়ে প্রকম্পিত হয়ে বললেন, কথা হলো যে এই যুদ্ধটা মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদাদের সাথে হচ্ছে। যুদ্ধ কার সাথে হচ্ছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সাথে হচ্ছে, শাহজাদাদের সাথে হচ্ছে, কোন শত্রুর সাথে নয়, এবং নিজের আখিরাতের সাথে লড়াই। আমি এই মুহূর্তে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে আছি, এই মুহূর্তে আমি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে আছি, পুরা দুনিয়ার সর্বশক্তি দিয়ে আমাকে জাহান্নামের দিকে টেনে নেওয়া হচ্ছে, পুরো বল প্রয়োগ করা হচ্ছে, দুনিয়ার সব শক্তি জাহান্নামের দিকে দাবিতে করতে চাচ্ছে, আর এই জন্য আমার অন্তরটা কাঁপছে। সে যদিও বা ইয়াজিদের সৈন্যদের সাথে ছিল, কিন্তু মহব্বত কার আছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বত আছে। লাস্ট ওয়ার্নিং এর মধ্যেও, নসিহতের মধ্যেও একজনের অন্তর কেঁপে উঠছে, সেটা হচ্ছে হুর রাহমাতুল্লাহ আলাই। সুবহানাল্লাহ, যখনই কথা চলছিল আরো একবার পুনরায় ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আওয়াজের গর্জন শুনলেন, বললেন কেউ কি আছো যে আজ রসুলের বংশধরের জন্য নিজের প্রাণ উৎসর্গ করবে? তোমাদের মধ্যে কেউ কি আছো রসুলের বংশধরের পক্ষে কেউ জীবন উৎসর্গ করবে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সফলতা অর্জন করবে, সাধারণ কোনো দরবারে নয়, বারগাহে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে কামিয়াবি হয়ে যাবে, সফলতা অর্জন করবে। আল্লাহু আকবার, প্রিয়, আওয়াজ শুনতে দেরি হলো। হযরত হুর রাহমাতুল্লাহ আলাই ঘোড়া দৌড়ালেন, ইয়াজিদ জালেমরা মনে করলো হয়তো ইমামে আলী মকামের উপর হামলা করতে যাচ্ছে, সে তো বাহাদুর ছিল, হুর ইয়াজিদের পক্ষে হয়ে যুদ্ধ করতে আসছে। সে যখন সামনে অগ্রসর হচ্ছে মনে করলো হয়তো ইমামে আলী মকামকে আক্রমণ করতে যাচ্ছে, কিন্তু ব্যাপার ছিল অন্যরকম। হযরতে হুর রাহমাতুল্লাহ আলাই ইমামে আলী মকামের খেদমতে উপস্থিত হলেন, গোড়া থেকে নামলেন, আদব সহকারে দাঁড়ালেন, আরজ করলেন, হে ইবনে রাসূল, আমি সে হুর যে প্রথমে আপনার রাস্তা আটকিয়েছিলাম, আমি হলাম সেই হুর যে কিনা প্রথমবার আপনার রাস্তা আটকিয়েছিলাম, আমার ভুল ক্ষমা করে দিন, আমার ভুল কি করে দিন, ক্ষমা করে দিন। আর আজ আহলে বাইতের উপর নিজের জান বিসর্জন করার জন্য অনুমতি দিয়ে দিন, আহলে বাইতের বিপক্ষে নয় আহলে বাইতের পক্ষে আমি নিজের জান বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। সুবহানাল্লাহ। ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ক্ষমা কবুল করলেন এবং তাকে নিজের সৈন্যদের মধ্যে সামিল করে নিলেন, নিজের সৈন্যদের মধ্যে সামিল করে নিলেন। হযরত হুর এর ভাই মুসাইব বিন ইয়াজিদ এই দৃশ্য দেখলেন, তখন তার মাঝেও স্পৃহা আসলো, তিনিও ঘোড়া দৌড়ালেন এবং আহলে বাইতের সৈন্যের মধ্যে সামিল হয়ে গেলেন। হেদায়েত কার পক্ষ থেকে, কার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। যারা আহলে বাইতের পক্ষে ছিল তারা কামিয়াবি, যারা আহলে বাইতের বিপক্ষে ছিল তারা ধ্বংস হয়েছে। শুনতে থাকুন মনোযোগ সহকারে পরবর্তী কি ঘটল। যুদ্ধের সময় এই দুই ভাই এবং তাদের এক গোলাম খুবই লড়াই করছিলেন। ইমাম হুসেন অনুমতি দিলেন, যাও আহলে বাইতের পক্ষ হয়ে তুমি লড়াই করতে থাকো। তো দুই ভাই মিলে খুবই বাহাদুরের সাথে লড়াই করছিলেন। একাই হযরত হুর রাহমাতুল্লাহ আলাই প্রায় 40 জন ইয়াজিদিকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিলেন, যে কিনা ইমাম হুসেনের বিপক্ষে লড়াই করতে আসছে। তার অন্তরে ইমাম হুসেনের মহাব্বতের কারণে, মহাব্বত জিনিসটা এমন বিষয়, মহাব্বতের কারণে হিদায়ত নসিহত তো ইমাম হুসেন সবাইকে করছে, কিন্তু হুর রাহমাতুল্লাহ এবং ইনের নিজের ভাই এরা দুইজন চলে আসতে পারছে। মহাব্বত আহলে বাইতের মহাব্বতটা কিন্তু কামিয়াবির রাস্তা। এবং 40 জন ইয়াজিদিকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এক পর্যায়ে আঘাত প্রাপ্ত হয়ে নিচে পড়ে গেলেন, শাহাদাতের পেয়ালা পান করে জান্নাতের দিকে অগ্রসর হয়ে গেলেন। আলা হযরতের ভাইজান মাওলানা হাসান রাজা খান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, যখন হযরত হুর রাহমাতুল্লাহ আলাই আঘাত প্রাপ্ত হয়ে নিচে পড়ে গেলেন, তখন তিনি ইমামে আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আহত অবস্থায় পড়ে গেলেন মাটির মধ্যে, ছটফট করছে, ইমাম হুসাইনকে ডাকলেন। ইমাম আলী মকাম অস্থির হয়ে তশরিফ আনলেন। ইয়াজিদের সাথে যুদ্ধ করতে করতে নিজের জান উৎসর্গ করার দ্বারা, একবারে উৎসর্গ করা তার শহীদ হওয়ার দ্বার প্রান্ত পৌঁছে গিয়েছিলেন। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হুরকে ময়দান থেকে উঠালেন, ময়দান থেকে উঠালেন, তাবুর নিকট নিয়ে আসলেন এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হুরের মাথা নিজের কোলের মধ্যে রাখলেন, খুবই আদর করে তার মাথা এবং চেহারা পরিষ্কার করে দিলেন। যেহেতু যুদ্ধের ময়দানে বালি লেগে গেছে, ইমাম হুসেন নিজের হাতে মাথা এবং মুখ পরিষ্কার করে দিলেন। আর মুসকে হেসে ইমামে আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহের এর দিকে তাকালেন, আরজ করলেন, হুজুর এখন তো আপনি আমার উপর সন্তুষ্ট তাই না, হুজুর আপনি তো আমার উপর সন্তুষ্ট তাই না। ইমামে আলী মকাম বলেন, জি হ্যাঁ আমি তোমার উপর সন্তুষ্ট এবং আল্লাহ তাআলাও তোমার উপর সন্তুষ্ট। হযরত হুর রাহমাতুল্লাহ আলাই এই সুসংবাদ শুনলেন, সাথে সাথে তার রূহ শরীর থেকে বের হয়ে গেল। যারা ইমাম হুসাইনকে মহাব্বত করে, যারা নবীর পরিবারের সাথে ভালোবাসা রাখে, যারা আউলাদে রাসূলকে ভালোবাসে, আল্লাহ তাআলা তাদের জন্য অসংখ্য নিয়ামত রেখেছেন। আমরা আউলাদে রাসূলকে ভালোবাসবো, ইমাম হুসাইনকে ভালোবাসবো। তো যারা ইমাম হুসাইনকে ভালোবাসবে তারা ইমাম হুসাইনের চরিত্রকেও ভালোবাসবে, ইমাম হুসাইনের আখলাক ছিল এটাই, নিজের জান দিব, এরপরও ইসলামের দুশমনদের সাথে, নামে ইসলাম থাকলেও যারা রসুলের সুন্নতকে বিকৃত করে, যারা আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে বিকৃত করে, যারা আমার রসুলের দিনকে বিভিন্ন ধরনের ভাবে লাঞ্ছনা করার চেষ্টা করে, তাদের কাছে মাথা নত করা যাবে না। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ পাক হযরতে হুর রহমাতুল্লাহ আলাইহির কুরবানি কবুল করেছেন, একটু চিন্তা করুন, কতই না সাহসের কথা। হযরতে হুর নিশ্চিতভাবে জানতেন ইয়াজিদি সৈন্যদের থেকে বের হওয়া মানে শাহাদাত, ইয়াজিদির থেকে পৃথক হওয়া মানে কি শাহাদাত, জান চলে যাবে। তার সন্তান ছিল, পরিবারের সদস্যরাও ছিল, তিনি জানতেন আমার একটা সিদ্ধান্ত আমার বাচ্চাদেরকে এতিম করে দিবে, আমার একটি সিদ্ধান্ত আমার পরিবার সবাই একাকিত্ব হয়ে যাবে, এর পরেও এত বেশি সাহস করেছিলেন, একদিকে পদ পদবী, একদিকে সম্মান ইজ্জত কেতি মাল সম্পদ, অপরদিকে জান্নাত, কোনটা নেবেন? দুনিয়ার মাল সম্পদ সবকিছু একদিকে, আর একদিকে জান্নাত। তিনি পদ পদবী ধন সম্পদ ইজ্জত সম্মান সবকিছু ত্যাগ করলেন এবং জান্নাতের দিকে অগ্রসর হয়ে গেলেন। রাওয়ায়েতের মধ্যে রয়েছে হযরতে হুর রহমাতুল্লাহ আলাই ইয়াজিদি সৈন্যদের সাথে বের হয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতের মধ্যে হাজির হয়ে গেলেন। তখন একজন ইয়াজিদি আহ্বান করে বলল, হে হুর, আমরা তো তোমাকে অনেক বুদ্ধিমান মনে করতাম, আজ তুমি এমন সিদ্ধান্ত নিলে অধিকাংশ ইয়াজিদিদের পক্ষে, বিজয় ইয়াজিদেরই হবে, ধন সম্পদ ইয়াজিদের কাছে, শাসন ক্ষমতা ইয়াজিদের হাতে, সব কিছু ছেড়ে তুমি ইমাম হুসাইনের দিকে চলে গেলে, তুমি ইমাম হুসাইনের দিকে চলে গেলে। এবার হুর রহমাতুল্লাহ আলাইহির ইমান উদ্দীপক শব্দ চয়ন, হযরতে হুর রহমাতুল্লাহ আলাইহির আওয়াজ কি ছিল, প্রতি উত্তর কি ছিল, জবাব কি ছিল, অন্তরের কান দিয়ে শুনুন। তিনি বললেন, আমি জান্নাত এবং জাহান্নামের মধ্য থেকে জান্নাতের সিদ্ধান্ত নিয়েছি, জান্নাতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ পাকের শপথ, চাই আমাকে কেটে ফেলা হোক, আমাকে জ্বালিয়ে ফেলা হোক, কিন্তু জান্নাতের উপর কোনো কিছুকে আমি প্রাধান্য দিব না, আমি জান্নাত চাই। ইমাম হুসাইনের দলে কি পাওয়া যায়, একটা আওয়াজ করে বলেন, ইমাম হুসাইনের দলে কি পাওয়া যায়, জান্নাত পেতে হলে ইমাম হুসাইনের দলে থাকতে হবে। কার দলে থাকতে হবে? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, সাহাবায়ে কেরাম এবং আহলে বাইতকে ভালোবাসে, যারা আউলিয়া কেরামকে ভালোবাসে, তাদের সাথে থাকতে হবে। এদের বাইরে যাওয়া যাবে? এদের বাইরে যাওয়া যাবে না। যারা আহলে বাইত ছেড়ে দিয়ে, রসুলের প্রেম ছেড়ে দিয়ে, ইমাম হুসাইনের ভালোবাসা ছেড়ে দিয়ে যারা অন্যদিকে গিয়েছে, তারা প্রতভষ্ট হয়েছে, তারা বরবাদ হয়েছে, তারা দুনিয়ার লুবে পড়েছে, আর ইমাম হুসাইনের দলে থেকে কি হয়েছে, জান বিসর্জন দিয়ে জান্নাত হাসিল করেছে। তো জান্নাতে কে কে যেতে চায়? জান্নাতে যেতে হলে ইমাম হুসাইনের ভালোবাসা লাগবে কিনা? এখন আমাদের জন্য এই ঘটনা অনেক শিকার বিষয় আছে, একটু চিন্তা করুন। আমরা কি জানি যে নামাজ পড়ার মাধ্যমে জান্নাতে পাওয়া যায়? আল্লাহ রাস্তা মাধ্যম করে দিয়েছে। কি আমার বান্দাগণ, তোমরা কি জান্নাতে যেতে চাও? আপনারা কি জান্নাতে যেতে চান? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এরাও তো যায়, আমিও তো চাই জান্নাত যেতে, জান্নাতে যাওয়ার জন্য তো সবাই চায়। তো আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছেন যে আমার বান্দা কিছু মাধ্যম তালাশ করবে আর জান্নাত হাসিল করবে। নামাজ পড়ার মাধ্যমে জান্নাত পাওয়া যায়, আর না পড়লে জাহান্নামের উপযুক্ত হয়। তো আমরা কোনটাকে প্রাধান্য দিই, নামাজকে প্রাধান্য দিই নাকি বেনামাজের মধ্যে প্রাধান্য দিই? তো নামাজ যদি প্রাধান্য দিই, আমরা কি নামাজ পড়তে তাড়াতাড়ি আসে কিনা? আচ্ছা, মানুষ কাজকর্মকে প্রাধান্য দেয় টাকার জন্য, দোকানদারিকে প্রাধান্য দেয় টাকার জন্য, রুজি রোজগারকে প্রাধান্য দেয় কিসের জন্য? হ্যাঁ, টাকার জন্য। টাকার পিছে ছুটতে গিয়ে নামাজ কি ছুটে যাচ্ছে কিনা? তো জান্নাতের পথে অনেক বাধা আসবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, নামাজ আমার চোখের শীতলতা, নামাজ বেহেস্তের চাবি। তো জান্নাতে যেতে হলে নামাজ এর মাধ্যমে যেতে হবে, ইমাম হুসাইন আমাদেরকে শিখিয়েছেন, দেখিয়েছেন কিসের উপর অটল অবিচল থাকতে হবে। তো ইমাম হুসাইনের মহব্বতকারী নামাজ ছেড়ে দিতে পারে না। আমরা জানি তেলাওয়াত, তেলাওয়াত করার মাধ্যমে জান্নাত হাসিল করা যায়, কিন্তু আফসোস মাস চলে যায়, রমজান কেটে যায়, ঈদ কেটে যায়, কোরআনুল করিম দেখার আমাদের সুযোগ হয় না। ফেসবুক আমিও চালাই, আপনারাও চালান, ফেসবুকে কত সময় দিই, মানুষের সাথে কথা বলতে বলতে কত সময় আমরা নষ্ট করি, কত সময় আমরা গল্প গুজবের চেষ্টা করি, কিন্তু কোরআনে পাকের তেলাওয়াত করার মাধ্যমে জান্নাত হাসিল হয়। যে তেলাওয়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে করেছেন, যে তেলাওয়াত ইমাম মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, সে কোরআনে পাকের তালিম কি আমরা করি? ভাই আমি তো জানি না। না জানলে শিখতে হবে, আর জানলে অপরকে শিখাইতে হবে, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শেখায়। এখন আমি না শিখেছি না কাউকে শিখাচ্ছি, কোরআন শিখতে হবে কিনা? দাওয়াত ইসলামী ফয়জান অনলাইন একাডেমি কোরআন শিক্ষার ব্যবস্থা করেছে, অনলাইনে আপনি শিখতে পারেন, কিংবা আপনি গ্রুপ স্টাডির মাধ্যমে প্রাপ্তবয়স্কদের কোরআন শিক্ষা বিভিন্ন মসজিদে মসজিদে হয়, সেখানে আপনি মুয়াল্লিমের সাথে যোগাযোগ করেন, হুজুর আমি কোরআনটা শিখব। তো কোরআন শিখার পক্ষে কে কে আছে? কোরআন শিখবেন? আল্লাহ পাক আমাদেরকে কোরআন শিখার মাধ্যমে জান্নাত হাসিল করার তৌফিক দান করুক। তো আল্লাহ পাকের জিকিরের মধ্যে জান্নাত পাওয়া যায়, কিন্তু আমরা আল্লাহ পাকের জিকির করার মধ্যে কতটুক সময় দিচ্ছি? অহেতুক গল্প গুজবে কতটুক সময় দিচ্ছি? উত্তম চরিত্রের মাধ্যমে জান্নাত পাওয়া যায়, কিন্তু আমরা নিজের চরিত্রকে কতটুক ভালো করেছি? রাগ বেশি আছে, আমরা সবাই জানি রাগ চলে আসে। মা বাবার খেদমতের মধ্যে, উভয় জাহানের মধ্যে সফলতা। তো জান্নাত, সত্যের মধ্যে জান্নাত, মিথ্যার মধ্যে জাহান্নাম, আমরা কোনটা নিচ্ছি? যেটা ভালো সেটার মধ্যে তো জান্নাত, যেটা খারাপ সেটার মধ্যে তো জাহান্নাম। তো ইমাম হুসাইনের সৈনিকগণ, মহব্বতকারীগণ, তারা সত্যের পক্ষে ছিল, মিথ্যার বিপক্ষে ছিল। এখন আমরা এরা দেখেন জান্নাত এবং দেখেন হুর রহমাতুল্লাহ আলাইহির কথা, ইনি দাঁড়িয়ে আছেন বলছে আমার, আমি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে আছি। তো সত্যের উপরই তো জান্নাত, মিথ্যার মধ্যে তো জাহান্নাম। তিনি জাহান্নাম সিলেক্ট করেন নাই, তিনি জান্নাত সিলেক্ট করেছেন আহলে বাইতের মহব্বতের মাধ্যমে। আহলে বাইত আমাদের শিখিয়েছে সত্যতার মধ্যে থাকতে হবে, পাক সাফ থাকতে হবে, সৎ থাকতে হবে, ন্যায়পরায়ণ থাকতে হবে, নামাজি থাকতে হবে, কোরআনে পাকের তেলাওয়াতকারী থাকতে হবে, মা বাবার বাধ্য হয়ে থাকতে হবে, ভালো এবং সৎ কর্ম করতে হবে, সৎ কাজকর্ম করতে থাকতেই হবে। আমরা কি সত্যতার মধ্যে থাকবো? কে কে থাকবে? দাওয়াত ইসলামের এই পরিবেশ শুধু ইমাম হুসাইনের মহব্বত বলে সবাইকে ছেড়ে দেয় না। ইমাম হুসাইনকে যদি সত্যি মহব্বত করি, তাহলে নিজেদের জীবনকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আদর্শে নিজেকে লালন করে বাস্তব জীবনে সেটা ফুটিয়ে তুলতে হবে। বাস্তবতা এটাই। আর আমাদের মধ্যে দেখবেন ইমাম হুসাইনের কারবালার বয়ান আমাদের ভালো লাগে, কিন্তু আমি ইমাম হুসাইনের আমল নিব না। এটা কি ইমাম হুসাইনের মহব্বত হতে পারে? আর ওই দুচরিত্রা, লম্পট, বাটপার, কবি, নারী, একদম নারী লোভী এজিদ তাকে প্রত্যাখ্যান করেছে ইমাম হুসাইন, ইমাম হুসেন তার পিছে যায় নাই। আর আমরা যে কাজ, যে খাসলত, যে অভ্যাসগুলো ইমাম হুসেন অপছন্দ করেছেন, যেগুলোর কারণে আপোষ করে না ইজিদের সাথে, আর এজিদি কর্মকাণ্ড যদি কোনো মুসলমানের স্বভাব চরিত্রের মধ্যে চলে আসে, সে কি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইমাম হুসেনের বিপক্ষে যাচ্ছে কিনা? মুখে ইমাম হুসেনের মহব্বত থাকবে, অবশ্যই থাকবে, সাথে সাথে কাজকর্মের মাধ্যমেও আমি ইমাম হুসেনের সৈনিক, ইমাম হুসেনের মহব্বত যেভাবে মুখে বলি, অন্তরে ধারণ করি, কাজে কর্মে প্রতিফলন গড়াতে হবে, একশো দেখশো, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। মুমিনকে অন্তরে বিশ্বাস থাকবে, জবানে স্বীকারোক্তি দিবে এবং কাজের মাধ্যমে প্রতিফলন করবে, এটাই তো। আর মুনাফিক কি? মুখে বলবে একটা, অন্তরে একটা, এ তো মুনাফিকের হাসলত। তো আমরা মুনাফিকের মধ্যে থাকতে চাই না, আমরা ইমাম হুসেনের মহব্বতে থাকতে চাই। কে কে চাই? তো থাকবো আমরা ইনশাআল্লাহ ইমাম হুসেনের মহব্বতে থাকবো। আল্লাহ পাক আমাদের সবাইকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতের মধ্যে জীবন কাটানোর সে তৌফিক দান করুক। মুসলমানদের শান, সুবহানাল্লাহ, জান্নাতে যাওয়ার জন্য
কত সুবর্ণ সুযোগ, জান্নাতে যাওয়ার অফার আল্লাহ তাআলা করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে সূরা আলে ইমরানের 33 নং আয়াত আল্লাহ সুবহান ওয়া তাআলা ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং তোমরা দ্রুত অগ্রসর হও স্বীয় প্রতিপালকের ক্ষমা এবং এমন বেহেস্তের প্রতি যার প্রশস্ততায় সমস্ত আসমান ও জমিন এসে যায়, যা পরেশগারদের জন্য তৈরি করা হয়েছে। কাদের জন্য? যারা পরেশগার তাদের জন্য। এই আয়াতে কারিমার মধ্যে বলা হয়েছে জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও। আল্লাহ ফাতি চায় জান্নাতের দিকে অগ্রসর হও, দ্রুত অগ্রসর হও। কোন জান্নাত? ওই জান্নাত যদি সাত আসমানকে, কয় আসমান, কয় আসমান, একটা আসমান কত বড়, বিশাল কিনা, মাফ করা যাবে, পরিমাপ করা যাবে, কোনো এআই দিয়ে কার এটার পরিমাপ আনতে পারবেন, কোনো পিটার চালু হয়েছে? তো জান্নাত যদি সাত আসমানকে যদি জড়ো করে দেওয়া হয়, জড়ো করে বিছিয়ে দেওয়া হয়, সাত জমিনকেও যদি একইভাবে জোড়া লাগিয়ে দেওয়া হয়, ততটুকু দূরত্ব হবে জান্নাতের প্রশস্ততা ততই। কত বড় জান্নাত, বরং এর চেয়ে অধিক। তাহলে এটার প্রশস্ত যদি এত হয়, দৈর্ঘ্য কতটুকু হবে, এগুলো আমাদের মাথায় আসবে। তো ওলামায়ে কেরামগণ বলেন এটাও শুধুমাত্র জান্নাতের একটি সবকের প্রশস্ততা, একটি একটি অংশের প্রশস্ততা, বাকি জান্নাতগুলো কত বড় হবে এটার ধারণা কোনো মানুষের হতে পারে না। সাত আসমান সাত জমিন জড়ো করে দেন, কত বড় এটা, একটা প্রশস্ততা, এত বড় দৈর্ঘ্য কেমন, দৈর্ঘ্য কত বড়। আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের জন্য, রসুলের প্রেমিকদের জন্য, আহলে বাইতের প্রেমিকদের জন্য আলহামদুলিল্লাহ এই জান্নাত সাজিয়েছেন। এই জান্নাত কার জন্য বলেন না, কার জন্য? রসুলের, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিকদের জন্য, আশিকদের জন্য, ইমানদারদের জন্য। ইমান কারা? যারা রসুলকে মহব্বত করে, আহলে বাইতকে মহব্বত করে, করার মতো করে, তারাই তো ইমানদার। তাদের জন্য আল্লাহ তাআলা এত বড় নিয়ামত রেখেছে, এত বড় জান্নাত রেখেছে। আমার ওই জান্নাত দরকার, আমার লোভ লাগে জান্নাতের, যাইতে মন চায় না। দুনিয়াতে একটু জমি কিনতে পারলে ভাই, একটা জমি কিনতে পারছি ভাই, একটা দোকান নিতে পারছি ভাই, কাজে সফলতা পাইছি। আরে জান্নাত এমনি এমনি পেয়ে যাবেন? তো যেখানে রসুলের মহব্বত নাই সেখানে জান্নাত নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করতেন। তো কে কে, আমরা আমার রসুলকে মহব্বত করব, কে কে মহব্বত করব? তাহলে ইনশাআল্লাহ ইমাম হুসাইনকে মহব্বত করব কিনা? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা গোলাম, যারা রসুলের আশিক, তারা দ্রুত জান্নাতে যাওয়ার জন্য আগ্রহ করে। সাহাবাই কেরামদের আলোচনা, এরা তো জান্নাতে যেতে চায়, আরে তাড়াতাড়ি জান্নাতে যাব আমি, আরে মত হলে মত হবে, যাইয়া জান্নাতে আরাম করব। দুনিয়া তাদের জন্য বিশের টুকরা, দুনিয়াতে তাদের জন্য বিশের টুকরা, এটা দুনিয়ায় আমরা নিব না নিয়ামত, আমরা জান্নাতে নিব, জান্নাতের প্রত্যাশী তারা। তো যদি জান্নাতে যেতে চাই, আমরা এই দুনিয়াতে সফরে এসেছি, সফর পায়ে হেঁটে করা হয়, সাইকেলে করা হয়, মোটরসাইকেলে করা হয়, কারে করা হয়, বিমানে করা হয়, দ্রুত যাওয়ার জন্য বর্তমান মাধ্যম হেলিকপ্টার কিংবা বিমান, এটা না ইয়ারে ট্রানজিট করা। তো জান্নাতে যদি দ্রুত যেতে চাই, দ্রুত জান্নাতে যাওয়ার জন্য যেগুলো আমল সেগুলোকে মজবুত করতে হবে। তো আজকে থেকে আমরা নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো, নামাজ ছাড়বো না। নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজ করার মাধ্যমে, আল্লাহ যাদের উপর হজ ফরজ করেছে হজ পালন করতে হবে, উমরা করার মাধ্যমে, অধিকারে দরশরীফ পড়ার মাধ্যমে, নেকির দাওয়াত দেওয়ার মাধ্যমে, দ্রুত নেকির দাওয়াতের দ্রুত গতিতে করার মাধ্যমে, উত্তম আখলাকের মাধ্যমে, এলমেদিন শিকার মাধ্যমে, মা বাবার খেদমতের মাধ্যমে, দাড়ি রাখার মাধ্যমে, পাগড়ি পরিধান করার মাধ্যমে ইনশাআল্লাহ জান্নাত হাসিল করতে হবে। জান্নাত যদি রাখতে চাই, জান্নাতে যাব, তো দাড়ি রাখবো না? ইমাম হোসেনের মহব্বত করি, দাড়ি কি রাখবো না? তো আজকের বয়ানে কে কে চাই? হযরত হুর রাহমাতুল্লাহ আলাই ইয়াজিদের দল থেকে এসে ইমাম হোসেনের দলে যোগ দিয়েছেন এবং নিজের জান বিসর্জন দিয়ে জান্নাত হাসিল করেছেন। আর আমি একটু দাড়ি রাখতে পারবো না, এক মুষ্টি দাড়ি রাখতে পারবো না? তো কে কে নিয়ত করে, যাদের দাড়ি গজানো শুরু হয়েছে, কম থাকলে সেটা আলাদা বিষয়, যেমন আমার দাড়ি কম আছে কিন্তু এক মুষ্টি আছে, আমি খাটি না। তো যার যতটুকু রয়েছে কতটুকু রাখতে হবে? এক মুষ্টি রাখতে হবে। তো কে কে রাখার নিয়ত করে এক মুষ্টি দাঁড়ি আজকে থেকে। ইমাম হুসেন খুশি হয়ে যাবে, দুনিয়ায় যা বলুক আমি আমার রসুলের মহব্বত করি, ইমাম হুসেনের মহব্বত করি, ইমাম হুসেনের এক মুষ্টি দাঁড়ি ছিল, আমি এক মুষ্টি দাঁড়িওয়ালা হবে ইনশাআল্লাহ। পাগড়ি, ইমাম হুসেনের মাথায় পাগড়ি ছিল, পাগড়ি পরে দুই রাকাত নামাজ আদায় করলে স্বাভাবিক 70 রাকাতের চেয়ে পাগড়ির সাথে দুই রাকাত নামাজ পড়াটা উত্তম। দুই রাকাত জুমার নামাজ, জুমার নামাজ পাগড়ি ছাড়া 70টা পড়বেন আর পাগড়ি সহকারে একটা পড়বেন, তো ওই একটা পাগড়ি সহকারে জুমা 70 জুমার বরাবর। অন্ততপক্ষে সব সময় পড়তে না পারলেও নামাজের সময় হোক, জুমাতে হোক, বিভিন্ন প্রোগ্রামে হোক, আমরা পাগড়ি পড়তে চাই কিনা? কে কে সাদা পাগড়ি পরা সুন্নাত আছে, সবুজ পাগড়ি পরা সুন্নাত আছে, কে কে পাগড়ি পরার নিয়ত করে? অন্ততপক্ষে জুমাতে হলেও আমরা সপ্তাহে কি জিতামা হলেও পরার অভ্যস্ত করি, যে যাই বলবে বলুক। এটার জন্য শর্ত না যে আলিম হতে হবে, হাফিজ হতে হবে, আমার রসুলের দাইমি সুন্নাত। সর্বদা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়িওয়ালা ছিল, তো আমরা ইনশাল্লাহ পাগড়ি পরিধান করবো ইনশাল্লাহ। আসলে যারা জান্নাতে যেতে চায় তারা জান্নাতি লোকদেরকে ভালোবাসে, জান্নাতে যেতে চাইলে যারা জান্নাতি হয়েছে তাদেরকে কি করতে হবে? ওমা একজন জান্নাতি লোক আরেকজন জান্নাতি লোককে কি ঘৃণা করতে পারে, বিদ্বেষ পোষণ করতে পারে? নেককারদেরকে কি বিদ্বেষ পোষণ করা যায় নেককারদের প্রতি? কখনোই না। তাড়াতাড়ি করতে হবে, চটপট, একটু সময় ব্যয় করা যাবে না, হায়াত খুব সীমিত, এই অল্প সময়ের মধ্যে আমাদের সব অর্জন করতে হবে, হাতের মুঠোয় আনতে হবে, হায়াত খুবই লিমিটেড, এই অল্প সময়ের মধ্যে জান্নাত হাসিল করার জন্য যা যা করণীয় তা করতে হবে। আমি একটা ল্যান্ড নিব, টাকা নাই আমার, অল্প আছে, জোগাড় করতে হয় না, মেয়ে বিয়ে দিতে হবে এখন যা টাকার প্রয়োজন, জোগাড় করতে হয় না, বিদেশ যাবে, প্রবাসে যাবে, টাকা কামাইতে আছে, 5 লাখ লাগে, আছে 3 লাখ, 2 লাখ জোগাড় করা লাগে না, সবই জোগাড় করতে হয়। আমি জান্নাতে যাব, ঘরের মধ্যে ঘুমাই থাকবো, ঘুমাই ঘুমাই কি জান্নাতে যাওয়া যাবে? তো সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ মুহাব্বতের সাথে সবসময় প্রস্তুত ছিলেন, সবসময় প্রস্তুত ছিলেন। যেমন হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন উহুদের যুদ্ধের প্রসঙ্গে এক ব্যক্তি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে এসে আরজি দিল, ইয়া রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলেন যদি আমি আল্লাহর রাস্তায় লড়াই করতে করতে শহীদ হয়ে যাই তবে আমি কোথায় পৌঁছাবো? ইরশাদ করলেন জান্নাতে। কোথায় যাব? কোথায়? জান্নাতে। বর্ণনাকারী বলেন ওই সাহাবীর হাতে খেজুর ছিল, একটু মন দিয়ে শোনেন, ইয়া রাসূলুল্লাহ আমি শত্রুদের সাথে ইসলামের পক্ষে যুদ্ধ করতে করতে আমি আমি নিজেকে কি করব, শহীদ করব, শহীদ হয়ে যাব, বিনিময়ে কি বলে জান্নাতে যাবে, হাতে কি ছিল? আওয়াজ দিয়ে বলেন হাতে কি ছিল? খেজুর ছিল। তিনি সে খেজুর খাননি, খেজুর খাইতেনি স্যার, কি খেজুরটা, খেজুরটা খাই নাই, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন এবং মুসলমানদের পক্ষে হয়ে অমুসলিমদের সাথে লড়াই করতে করতে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ করতে যাব শক্তির প্রয়োজন আছে, তো খেজুরটা আগে খেয়ে নি, 1 মিনিট লাগবে, 30 সেকেন্ড লাগবে, একটু পানি পান করে নি। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক থেকে শুনেছে এই আমলটা করলে জান্নাতে যাব, তো সুযোগ কেন হাতছাড়া করব, তাড়াতাড়ি যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়ব, ইসলামের বিজয় আনতে হবে ও মুসলিমদের সাথে লড়াই করে শহীদ হয়ে জান্নাত হাসিল করেছেন। এটা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের প্রেরণা, ইনাদের উৎসাহ উদ্দীপনা। আজকে আমাদের সময় যায়, বছর যায়, দিন যাচ্ছে, বছর চলে যাচ্ছে, আমরা এলম কালাম শিখতে রাজি না, আমরা সময়ও দিচ্ছি না। তো আলহামদুলিল্লাহ, লাখ কোটি শুকরিয়া আত্তারের আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা ইলিয়াস আত্তার কাদেরী রিজভী দামাত বরকাতুল আলিয়া, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা, দাওয়াত ইসলামের মাধ্যমে যুব সমাজকে, যুব সমাজকে, সমগ্র জাহানের মানুষকে এই ঈমান উদ্দীপক অনুপ্রেরণা সৃষ্টি করছে যে আমার রসুলের মহব্বত সিনায় রাখতে হবে, এলম কালাম অর্জন করে দ্বীনের দায়ী হতে হবে। তো ইমাম হুসাইনকে যদি মহব্বত করি, আমরা সেই দ্বীন ইসলামকে বাঁচানোর জন্য ইমাম হুসাইন পুরা পরিবার সহকারে শাহাদাতের অমীয় সুদা পান করেছে, আর আমরা কি সেই ইমাম হোসেনের মহাব্বতে আমরা কি তিন দিনের কাফেলা করতে পারি না? এলম অর্জন করতে হবে। কিতাবের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোবারক অনেকটা এরকম, যদি কেউ এলম হাসিল করার জন্য ঘর থেকে বের হয় তার জন্য রহমতের ফিরিস্তারা নিজেদের পাকাকে জমিনের মধ্যে বিছিয়ে দেয়, লাল গালিচা দিয়ে প্রধানমন্ত্রীকে সম্বোধনা দেওয়া হয়, বড় বড় ব্যক্তির জন্য লাল গালিচার ব্যবস্থা করা হয়। আমি আপনি এলমেদিন হাসিল করার জন্য ঘর থেকে বের হব, আল্লাহর মাসুম ফেরেশতারা আমাদের জন্য জমিনের মধ্যে তাদের ডানাকে বিছাই দিবে। তো কে কে চাই ইমাম হোসেনের মহব্বতে কাফালা করব? কে কে কাফালায় সফর করবে? সাচ্চা নিয়ত থাকলে একটু কে কে দাঁড়ায়, একটু দাঁড়ায় দেখি, চেহারাটা দেখাই। নিয়ত না থাকলে দাঁড়ানোর দরকার নাই। যে আগামী বৃহস্পতিবার আমরা এখানে ইনশাল্লাহ ইস্তেমা করব, এরপর ইনশাল্লাহ ইমাম হোসেনের মহব্বতে জান দিব, মাল দিব, যেটা প্রয়োজন সবই দিব, আর তিন দিন দিব না। আরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এখন তো জান দেওয়ার প্রয়োজন হচ্ছে না, প্রয়োজন হলে জান দিব, কিন্তু এখন জান দেওয়ার প্রয়োজন বর্তমান সময় হচ্ছে না, তিনটা দিন দিব। আমরা ইনশাল্লাহ সবাই মিলে জান্নাত হাসিল করার জন্য আহলে বাইতের মহব্বতে, আমার রসুলের মহব্বতে আমরা সবাই তিন দিনের কাফালা সফর করবো ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমাদের সবাইকে জান বিসর্জন নয় সবকিছু বিসর্জন করার আল্লাহ আমাদের সে নিয়ে আমাদের তৌফিক দান করুন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার যে 72 জন ছিল কিংবা 82 জন, সবার মধ্যে নবীর পরিবারও ছিল, সাহাবাই কেরামও ছিল। অনেকের এটা অনেক ধারণা ভুল আছে, অনেকে জানে না বিষয়টা, অর্থাৎ কারা কারা শাহাদাত বরণ করছে। বলা হচ্ছে শামে কারবালার মধ্যে আসছে 72 জন কিংবা 82 জন এটা রয়েছে। তো এর মধ্যে নারী পুরুষ এবং শিশু সর্বমোট 19 জন হলো আহলে বাইতের সদস্য ছিলেন, বাকিরা সবাই সাহাবায়ে কেরাম কিংবা তাবিয়ে ছিলেন। কিছু সাহাবায়ে কেরামও ছিল, কিছু কি ছিল তাবি, অর্থাৎ সাহাবায়ে কেরামের সন্তান সন্ততি ফ্যামিলি মেম্বার এরকম অনেকে ছিল। তো ইনশাল্লাহ আমরা ইমাম হোসেনকে মহব্বত করি, ইমাম হোসেনের মহব্বতে আমরা কাফালা সফর করবো ইনশাল্লাহ। এবং প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ইজতেমা আসবো, কে কে আসবেন এটা এটা বাদ দিব না, সবাই ইজতেমার মধ্যে ইনশাল্লাহ চলে আসবো। আল্লাহ পাক আমাদের সবাইকে কাফালায় সফর করার সপ্তাহে ইজতেমা আসার তৌফিক দান করুক। মুসলিম শরীফের মধ্যে আছে ইরশাদ করেন নবী করিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহ পাকের এই বিষয়টি পছন্দ যে বান্দা প্রতিটি লুকমা, প্রতিটা লুকমা তথা গ্রাসে প্রত্যেক চুমুকে আল্লাহ পাকের শুক্রিয়া জ্ঞাপন করবে। নাম্বার 2 সওয়াবুল ইমানের মধ্যে আসছে 590 হাদিস মুবারকা, আর তোমাদের উচিত যে জিবাকে জিকির দ্বারা, অন্তরকে শুকর দ্বারা শুকরিয়া করার মাধ্যমে সজীব রাখা। অন্তর সজীব কিভাবে থাকবে? শুক্রিয়া দ্বারা। আর জিবা, জিবার শুক্রিয়া কিভাবে হবে? আল্লাহ পাকের জিকির দ্বারা। শুক্রিয়া আদায় করা এটা উচ্চ পর্যায়ের ইবাদত। বহুজনের কাছে কি নাই, শুকর নাই, ভুলে যাই, আল্লাহর শুকর করে না, আল্লাহ তাআলা শুক্রিয়া করে না, বান্দা যদি কিছু করে ওইটারও শুক্রিয়া করে না, মানে ভুলে যায় কয়দিন পর। আর যে যেটা আপনার পেছনে করছে শুকর তো করেন, আল্লাহ খুশি হবে। আল্লাহ পাকের নিয়ামতের উপর শুক্রিয়া আদায় করা ওয়াজিব, শুক্রিয়ার তৌফিক অনেক বড় সৌভাগ্য। শুক্রিয়ার মধ্যে নিয়ামতের হিফাজত হয়, নিয়ামত বৃদ্ধির কারণ হলো শুক্রিয়া। শুকর আল্লাহ ওয়ালাদের অভ্যাস, শুকর গুনাহ পরিত্যাগ করায়, শুকর মারিফতের নিয়ামত। নিয়ামত প্রাপ্তিতে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করার দ্বারা বান্দা আজাব থেকে নিরাপদ থাকে। শুকর ছাড়া ইবাদত পরিপূর্ণ হয় না। তো ইনশাআল্লাহ আমরা শুকর করবো ইনশাআল্লাহ। শুক্রিয়া বুঝেন তো, পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ, পরেশানি ব্যবসা হয় নাই আলহামদুলিল্লাহ, ব্যবসা হয়েছে আলহামদুলিল্লাহ, চাকরির টাকা কমে গেছে আলহামদুলিল্লাহ, বেড়ে গেছে আলহামদুলিল্লাহ, মুসিবত আসছে আলহামদুলিল্লাহ, প্রতিটা প্রতিটা জায়গার মধ্যে আল্লাহর ফয়সালার প্রতি কি থাকতে হবে? আওয়াজ করেন, আল্লাহর ফয়সালার মধ্যে খুশি থাকতে হবে, শুকর করতে হবে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। আল্লাহ আমরা যা শুনেছি এর উপর আমল করার সে তৌফিক দান করুন। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাপ্তাহিক দরুদ শরীফ পড়ব এবং আপনারা দুজনও হয়ে বসেন, মহব্বত নিয়ে দরুদ শরীফ পড়ার পর জিকির এবং দোয়া হবে ইনশাআল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ ফরমান, যদি কেউ এভাবে দরুদ শরীফ পাঠ করে দাঁড়ানো থাকলে বসার পড়বে, বসা থাকলে দাঁড়ানোর পড়বে, তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিয়ন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। এভাবে দরুদ শরীফ পাঠ করলে রহমতের সত্যতি দেওয়া দরজা খুলে দেওয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আহমদ সাভি রহমতুল্লাহ আলাই কতিপয় বুজুর্গদের কাছ থেকে বর্ণনা করেন, এই দরুদ শরীফ একবার পাঠ করলে 600,000 দরুদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সলাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে বসায় দিলেন। সবাই আশ্চর্য হলেনি, কোন সম্মানিত ব্যক্তি। উনি যখন চলে গেলেন তখন বললেন, সে যখন দরুদ পড়ে তো এভাবে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা ফরমান, যে ব্যক্তি এভাবে দরুদ শরীফ পাঠ করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিয়ন ওয়া আনজিলহু আল মাকআদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। হযরত সাইয়্যিদানা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান, এই দোয়া পাঠ করার জন্য 70 জন ফেরেশতা 1,000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি এভাবে দোয়া করবে 3 বার সে যেন সবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহি رب السماوات السبع ورب العرش العظيم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم। সবাই দু জানা হয় এক বছর জিকির হবে ইনশাআল্লাহ।
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূর আল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূর আল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। ওয়া আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
sallallahu ta'ala alayhi wa sallam
আল্লাহ হো 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 আল্লাহ হো
আসুন আবারও মদিনা মনোর দিকে ধ্যান করে আমরা বারবার দরুদ শরীফ পাঠ করে নিই। আসসালাতু আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালাম আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু আসসালাম আলাইকা ইয়া নূর আল্লাহ, আসসালাতু আসসালাম
اللهم امين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين جزا الله عنا سيدنا ومولانا محمدا ما هو اهله ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار হে রব্বে করিম, গুনহেগার সিয়াকার বদকার নাফরমান বড় বড় গুনাহ করে তোমার দরবারে হাজির দিয়েছি, আল্লাহ চাইবার সাহস আমাদের তো নাই, তোমার নেক বান্দাগণ নেকি নিয়ে তোমার দরবারে হাত উঠিয়েছে, আল্লাহ আমাদের নেকির নুনের নুক্তা পরাবার নেকি আমাদের নাই, ডানে তাকালে গুনাহ বামে গুনাহ, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুনাহে ভরপুর, গুনাহের বোঝা মাথায় নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত উঠিয়েছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদের গুনাহ সমুদ্রের পানির চাইতেও বেশি, গাছের পাতার চাইতেও বেশি, জমিনের দুলাবালির চাইতেও বেশি বড় বড় গুনাহ করেছি মাওলা, রাতের অন্ধকারে গোপনে আড়াল হয়ে কেউ দেখে নাই তুমি দেখে ফেলেছ, আল্লাহ আমাদের প্রকাশ্য অপ্রকাশ্য জাহির বাতিন যত গুনাহ হয়েছে আল্লাহ তোমার দরবারে ক্ষমা চাই, ইমাম হুসাইনের ওয়াসিতা শুহাদায়ে কারবালার ওয়াসিতা আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, তুমি মাফ না করলে আমরা কার কাছে যাব মাওলা, আমাদের তার কোনো মালিক নাই, আল্লাহ তুমি তো আমাদের একক মালিক রয়েছে মাওলা, আমরা কার দুয়ারে গিয়ে ভিক্ষা চাইব, আল্লাহ তুমি তো আমাদের রহমান রয়েছ, তুমি তো রহিম রয়েছ, তুমি তো করিম রয়েছ, আল্লাহ তোমার দরবারে মাফি চাচ্ছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ গুনেহের শরীর নিয়ে যদি কবরে যায় কবর নাকি খুবই আজাব দেয়, এইদিকের পাজরের হার ওদিক দিয়ে চলে যাবে, ডান দিকের হাড্ডি বাম দিকে চলে যাবে, বামের হাড্ডি ডানে চলে আসবে, আল্লাহ
আমরা শুরু জায়গায় প্রবেশ করতে পারি না, কারেন্ট চলে গেলে বদদাস করতে পারি না, আমাদের এই নাজুক শরীর নিয়ে কিভাবে কবরের মধ্যে থাকবো মাওলা? আল্লাহ তুমি আমাদেরকে কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করো মাওলা। ইবলিস শয়তান আমাদের পিছু ছাড়ছে না মাওলা, বারবার গুনাহের দিকে ধাবিত করছে। হযরতে হুর রাহমাতুল্লাহ এর ঘটনা শুনেছি, পুরো পৃথিবীর জোর লাগিয়েছিল জাহান্নামে ধাক্কা দেওয়ার জন্য। আল্লাহ ইমাম আলী মাকামের মহাব্বতে আল্লাহ তাকে কবুল করে নিয়েছো তুমি। আল্লাহ আমরা গুনেগার হতে পারি, আমরা বদকার হতে পারি, আহলে বাইতের মহাব্বত আমাদের মধ্যেও তো আছে মাওলা। আল্লাহ আমাদের মধ্যে একটু হলেও তো নবীর প্রেম আছে মাওলা। আল্লাহ হাসনাইনে কারিমাইনের ওয়াসিতা, আহলে বাইতের ওয়াসিতা, আওলাদে রাসূলের ওয়াসিতা, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, আমাদের ইমানদারির উপর মজবুতি দিয়ে দাও, ইমানের উপর অটল অবিচল থাকার ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, জানি না কবরে কোন হালতের মধ্যে আছে। আল্লাহ আমাদের মৃত মা বাবার গুনাহকে তুমি মাফ করে দাও। আল্লাহ তারা যারা কবরে গিয়েছে, আল্লাহ আমাদের মরহুমিন কবরস্থ যারা হয়েছে পরিবারের মেম্বার, আল্লাহ তুমি সবাইকে মাগফিরাত করে দাও। আল্লাহ আমাদের এক ইসলামের বাবা মারা গিয়েছে, অনেকের মা অনেকের আপনজন মারা গিয়েছে, দোয়া চেয়েছে আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করে দাও। আল্লাহ অনেক দূর দূরান্ত থেকে ভাই বোনাদের এসেছে, পরেশানগ্রস্ত পরেশানি দূর করে দাও, মুসিবতগ্রস্ত মুসিবত দূর করে দাও, কর্জ থাকলে পরিশোধের ব্যবস্থা করে দাও, টাকা আটকে থাকলে ফেরত পাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ অনেকে ভালো কাজের সন্ধানে রয়েছে, আল্লাহ তুমি ভালো হালাল রুজির ব্যবস্থা করে দাও। আল্লাহ অনেকে পদোন্নতির জন্য চাচ্ছে, আল্লাহ দুনিয়ার কর্তব্যাদি বেড়ে যাওয়ার কারণে চলতে কষ্ট হচ্ছে মাওলা, আল্লাহ তুমি সবাইকে আর্থিক সচ্ছলতার নিয়ামত নসিব করে দাও। আল্লাহ ওই অভাব থেকে রেহাই চাই, আল্লাহ যে অভাবের কারণে নামাজে অলসতা চলে আসে, যে অভাবের টেনশনের কারণে মানুষ গুনাহের দিকে ধাবিত হয়ে যায়, হারামের দিকে চলে যায়, সে অভাব থেকে পানা চাচ্ছি মাওলা। তুমি আমাদেরকে আসানি উত্তম রিজিক প্রদান করো মাওলা। আল্লাহ দুনিয়াতে কারো মুখাপেক্ষী হওয়া থেকে রক্ষা করো মাওলা। যতদিন বেঁচে থাকবো দাঁড়িয়ে নামাজ পড়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ অ্যাক্সিডেন্টের মত, অ্যাক্সিডেন্টে পড়ে থাকা, কারো মুখাপেক্ষী হওয়া, রোগাক্রান্ত হয়ে পড়ে থাকা, আল্লাহ এমন ধরনের অসুখ থেকে, আল্লাহ জটিল কঠিন বিমার থেকে তোমার দরবারে পানা চাচ্ছে, তুমি আমাদেরকে রক্ষা করো মাওলা। আমাদের সন্তান সত্যদিকে নেককার বানাও, পরেষ্কার বানাও, আশিকে রসুল বানাও, সুন্নতের আমিলদার বানাও। আল্লাহ আমার আমির এহলে সুন্নত, আমার পীর ও মুর্শিদ, তমাম উলামা এহলে সুন্নত, মাশায়েখ এজামের নেখাইতে তৈবা দান করো। আল্লাহ যারা যারা এসেছে রোগাক্রান্ত হয়ে, আল্লাহ তুমি শিফার নিয়ামত নসিব করে দাও। আমাদের সবাইকে বিমারে মদিনা বানিয়ে দাও, হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা দিয়ে দাও। মদিনা না দেখাইয়া মৃত্যু দিও না মাওলা। মুর্শিদের ফয়জান নসিব করে দাও, যারা কাফেলার নিয়ত করেছে কাফেলা করার ব্যবস্থা করে দাও, কোরআনে পাকের তেলাওয়াতকারী বানিয়ে দাও। অনেক কিছু চাওয়ার ছিল, টাইমের স্বল্পতা, তুমি তো আমার মাওলা, তুমি তো জানো আমার দিল কি চাচ্ছে। আল্লাহ আমাদের জন্য যেটা উপযুক্ত, আমাদের জন্য যেটা উত্তম, দুনিয়া আকিরাত ইমান আমলে যেটা আমাদের জন্য ভালো হবে সেটা আমাদের মুখাদ্দরে দিয়ে দাও। যেটা আমাদের জন্য দুনিয়া আকিরাত ইমান আমলে আমাদের জন্য ক্ষতি রয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। কেহতে রেহতে হে তো আকে ওয়াসিতে বন্দে তেরে করদে পুরি আর সুহার বে কসু মজবুরি কি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, والسلام على المرسلين، والحمد لله رب العالمين। মাতের যখন বিছানা শায়িত হব, আল্লাহ নূরানি নবীর নূরানি চেহারা মোবারক জিয়ারত করতে করতে গৌসে পাকের কোলে মাথা রেখে আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিয়া মধুর কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম প্রিয় নবী সম্মানিত, সর্বগুণে গুণান্বিত প্রিয় নবী সম্মানিত, সর্বগুণে গুণান্বিত সম্মানিত গুণান্বিত সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম জ্ঞানের আলোয় আলোকিত, কিরম তোমার বিচরিত জ্ঞানের আলোয় আলোকিত, কিরম তোমার বিচরিত হয়নি কেহ তোমার মত, হয়নি কেহ তোমার মত, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম সালাম মাঝ দরিয়াই তোরি ডুবত, অসহায় তোমার উম্মত কত, মাঝ দরিয়াই তোরি ডুবত, অসহায় তোমার উম্মত কত, বাঁচাও নবী সম্মানিত, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম প্রিয় নবী সম্মানিত, সর্বগুণে গুণান্বিত প্রিয় নবী সম্মানিত, সর্বগুণে গুণান্বিত সম্মানিত গুণান্বিত, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম।
চারিদিকে হোক প্রসার নেকির দোয়াত, উম্মত হোক খোদা ভীরু হে